বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 13 আগস্ট, 29 শ্রাবণ এবং ফার্সি 22 মুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞদের বিবৃতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের প্রতি অবমাননাকর ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য ক্ষমা চাইলেন তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূত। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইরান, তবে সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানালেন আইআরজিসির কমান্ডার। বাংলাদেশে নির্মীয়মান পদ্মা সেতুর পিলারে আরও একটি ফেরির আঘাত, এই নিয়ে গত 2 মাসে পদ্মা সেতুর 3টি পিলারে 4 বার ফেরির ধাক্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন বলে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দাবি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে যুদ্ধ ও সহিংসতা থেকে আফগানিস্তানের বেসামরিক ও নিরস্ত্র নাগরিকদের প্রাণ বাঁচানোর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ তালেবানের হাতে ইরানের সীমান্তবর্তী হেরাত শহরের পতন সম্পর্কে বলেন, যে কোনো স্থানের কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা রক্ষাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হেরাতের ইরানি কনস্যুলেটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সেখানকার কূটনীতিক ও কনস্যুলেট কর্মীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গতকাল বিকেলে হেরাত শহর দখল করে তালেবান। বেশ কিছুদিন ধরে আফগান সেনাবাহিনী ও গণবাহিনী শহরটির পতন ঠেকাতে যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার দেশের সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেছেন, গোটা দেশের প্রতি ইঞ্চি সীমান্তের উপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। জেনারেল সালামি আজ ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। আফগানিস্তানে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্রাভিযান চলছে এবং এই গোষ্ঠীর হাতে ইরানের সীমান্তবর্তী হেরাত শহরের পতন হয়েছে, তখন একথা জানালেন জেনারেল সালামি।
তিনি কোভিড-১৯ নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি জনগণ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললেই কেবল করোনাভাইরাস বিস্তারের লাগাম টেনে ধরা সম্ভব হবে। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, জনগণকে তাদের দায়িত্ব পালন করতে হবে। এই মহামারী নির্মূল করার ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বল্খ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরীফের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করে এর কার্যক্রম রাজধানী কাবুলে স্থানান্তর করা হয়েছে। মাজার শরীফে নিযুক্ত ইরানের কনস্যুলেট প্রধান গতকাল এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে সংঘর্ষ বৃদ্ধি এবং মাজার শরীফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে সাময়িক সময়ের জন্য রাজধানী কাবুল থেকে মাজার শরীফের কনস্যুলেট সেবা প্রদান করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মাজার শরীফের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার কনস্যুলেটের স্বাভাবিক কাজকর্ম আবার শুরু হবে। ১৯৯৮ সালে মাজার শরীফের ইরানি কনস্যুলেটে পাকিস্তানি তালেবান সন্ত্রাসীরা রক্তক্ষয়ী হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার একজন সাংবাদিক ও আট ইরানি কূটনীতিক নিহত হন। অবমাননাকর ছবি প্রকাশের জন্য ইরানের সরকার ও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূত। তাদেরকে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর তারা নিজেদের আচরণ ব্যাখ্যা করে এই ক্ষমা প্রার্থনা করেন। ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমি ইরানের জনগণ ও এদেশের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, ছবিটি প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। ব্রিটিশ রাষ্ট্রদূত দাবি করেন, তিনি ও রুশ রাষ্ট্রদূত শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়া ও ব্রিটেনের সামরিক জোটের স্মৃতি স্মরণ করতে চেয়েছিলেন। এদিকে প্রকাশিত ছবিটির ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুয়ান জাগারিয়ানকেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এই সময় রুশ রাষ্ট্রদূত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অজুহাত তুলে ধরেন। তিনি ক্ষমা প্রার্থনা করে দাবি করেন, কোনো অবস্থাতেই ইরানি জনগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছা তাদের ছিল না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি ফেরি জাহাজ আজ নির্মীয়মান পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আঘাত করেছে। এ নিয়ে গত জুলাই ও চলতি আগস্টে পদ্মা সেতুর 3টি পিলারে 4 বার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভরা বর্ষাকালে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সৃষ্ট ঘূর্ণিপাকে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি জাহাজ নির্মীয়মান পদ্মা সেতুর পিলারে আবারও আঘাত করেছে। মাত্র 4 দিনের ব্যবধানে আজ শুক্রবার সকাল 6:45 দিকে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দিয়েছে কাকলি নামের একটি ছোট্ট ফেরি জাহাজ। মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত জুলাই এবং আগস্টে পদ্মা সেতুর 3টি পিলারে 4 বার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। বাংলাবাজার ঘাটে ট্রাফিক পুলিশের পরিদর্শক জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে এই সমস্যা বারবার হচ্ছে। একদিনের ব্যবধানে পদ্মায় 5 থেকে 6 ফুট পানি বেড়েছে, তাই স্রোত আগের তুলনায় আরও বেড়েছে। এ অবস্থায় ছোট বড় সব ফেরি চালানো ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনার প্রেক্ষিতে ফেরিঘাট সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি ঘাট স্থানান্তর না হওয়া পর্যন্ত বাংলাবাজার শিমুলিয়া রুটে রোরো ফেরি না চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজ চতুর্থবার পদ্মা সেতুর পিলারে ফেরি আঘাত করার খবর জেনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পিলারে হালকা আঘাত লাগলেও এটাকে আমরা হালকাভাবে দেখছি না, চালকদের দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেছেন, পদ্মা সেতুর কোনো জায়গায় ধাক্কা লাগলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে। এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ফেরির ধাক্কায় সেতুর মৌলিক কোনো ক্ষতি না হলেও বারবার ধাক্কা তাদেরকে ভাবনায় ফেলেছে, এ কারণে সুরক্ষার জন্য বিকল্প নিয়ে ভাবা হচ্ছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে করোনা ভ্যাকসিন দেওয়ার পরেও 2,50,000-এরও বেশি মানুষ এই রোগে সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সারা দেশে ভ্যাকসিন নেওয়ার পরে মোট 2,58,560 জনের সংক্রমণ হয়েছে। এর মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর 1,71,511 জন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর 87,049 জন সংক্রমিত হয়েছেন। দেশে টিকাকরণ অভিযানে অন্তর্ভুক্ত তিনটি ভ্যাকসিন কোভিশিল্ড, কোভ্যাকসিন এবং স্পুতনিকের মধ্যে সংক্রমণের ঘটনা প্রকাশ এসেছে। এই তিনটি ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজের পরও সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ভারতজুড়ে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃত নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দাবি করেছেন তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আজ ত্রিপুরা সফরে গিয়ে আগরতলায় ওই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ শুক্রবার ত্রিপুরা সফরে গিয়ে আগরতলায় ওই মন্তব্য করেন। বিজেপি শাসিত ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রীরা অবস্থান করছেন। বর্তমানে আগরতলায় রয়েছেন তৃণমূলের এমপি শান্তনু সেন ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আজ শুক্রবার সকালে আগরতলায় গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অপরূপা পোদ্দার এমপি। আজ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ত্রিপুরায় বামফ্রন্টের সঙ্গে কোনো জোট হবে না, কিন্তু পশ্চিমবঙ্গের বামেদের সঙ্গে এই রাজ্যের বামেদের চরিত্রগত পার্থক্য আছে। তারা মাটির কাছাকাছি থেকে লড়াই করছেন। চাইলে বাম নেতাকর্মীরা তৃণমূলে আসতে পারেন। তারা জানেন বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু বলেন, দরকার পড়লে বারবার ত্রিপুরায় আসব। স্থানীয় নেতৃত্বের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ত্রিপুরার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন ও লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা তৃণমূল নেতৃত্বের সফর প্রসঙ্গে বলেন, যে কোনো রাজনৈতিক দল কর্মসূচির জন্য আসতেই পারেন, আমরা ওদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব। ত্রিপুরায় সম্প্রতি তৃণমূল নেতাদের উপরে আক্রমণ ও তাদের গ্রেপ্তারের ঘটনায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। তৃণমূলের বক্তব্য, গণতন্ত্রের হত্যাকারী বিজেপিকে পরাজিত করে জিতবে ত্রিপুরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবান। শহর দখল করেই সেখানকার প্রধান কারাগারের 3,000 বন্দীকে ছেড়ে দিয়েছে তারা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের সেনারা হেরাতের পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এদিকে তালেবান কান্দাহার শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করার দাবি করলেও নিরপেক্ষ সূত্র থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলেও তালেবানের সঙ্গে সরকারি সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ ভয়ে রাজধানী কাবুলের দিকে পালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন বলেছে, হাজার হাজার আফগান শরণার্থীর জন্য মানবিক ত্রাণ প্রয়োজন। এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহর থেকে গণবাহিনীর কমান্ডার ও সাবেক মুজাহিদ নেতা মোহাম্মদ ইসমাইল খান ও কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তাকে আটক করেছে তালেবান। এই গোষ্ঠী আজ এক বিবৃতিতে দাবি করেছে, মোহাম্মদ ইসমাইল খানের পাশাপাশি আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান, সেনাবাহিনীর জাফর ব্রিগেডের কমান্ডার জেনারেল নবি আহমদজাই, হেরাতের গভর্নর আব্দুস সবর কানে এবং হেরাতের পুলিশ প্রধান হাসিব সিদ্দিকী তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। এসব কর্মকর্তা গত কয়েকদিন ধরে হেরাতের পতন ঠেকাতে সেনাবাহিনী ও গণবাহিনীর প্রতিরোধ লড়াই পরিচালনা করছিলেন। গত কয়েকদিন ধরে হেরাত দখল করার জন্য তালেবান বহুবার প্রচেষ্টা চালালেও সেনাবাহিনীর পাশাপাশি কমান্ডার ইসমাইল খানের নেতৃত্বাধীন গণবাহিনীর প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। ইসমাইল খান আফগানিস্তানে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা একজন সাবেক মুজাহিদ কমান্ডার। গত 20 বছর আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের সময় তিনি অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব পদত্যাগ করেছেন। তালেবানের হামলায় যখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং তাদের হাতে একের পর এক শহরের পতন হচ্ছে, তখন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মুহিব। হামদুল্লাহ মুহিব নিজে থেকে পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হলেও কোনো কোনো সূত্র বলছে প্রেসিডেন্ট আশরাফ গানি মুহিবকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এর আগে প্রেসিডেন্ট গনি আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদ জাইকে বরখাস্ত করে হেবাতুল্লাহ আলী জাইকে তার স্থলাভিষিক্ত করেন। প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ চলছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, কোনো কোনো দেশের পক্ষ থেকে একতরফা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বহু দেশের জনগণ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের এই বিবৃতিতে পাশ্চাত্যের কয়েকটি দেশের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রাজওয়ান হোসেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, কোনো কোনো দেশের পক্ষ থেকে একতরফা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বহু দেশের জনগণ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা যেসব দেশ এ ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে এ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান, অথবা নিষেধাজ্ঞার মাত্রা এতটাই কমিয়ে আনা উচিত যাতে ওই দেশগুলোর উন্নয়ন ও মানবাধিকার ব্যাহত না হয়। জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞরা তাদের বিবৃতিতে আরও বলেছেন, এসব অন্যায় ও অযৌক্তিক নিষেধাজ্ঞার কারণে কেবল ব্যক্তি কিংবা কোম্পানিগুলো ক্ষতির শিকার হচ্ছে। এতে করে কেবল ওই দেশগুলোর সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং জনগণ পিছিয়ে পড়ছে। শুধু যে নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নয়, বর্তমান বিশ্বায়নের যুগে এর ফলে বিশ্বের অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞদের এই বিবৃতিতে পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই বক্তব্য দেওয়া হয়েছে। কেননা যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপকারী দেশ এবং নিষেধাজ্ঞাকে তারা নিজেদের অবৈধ লক্ষ্য হাসিলের অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা বিশেষ করে ব্রিটেনও ওয়াশিংটনের এই অন্যায় নিষেধাজ্ঞার শরিক। নানান অজুহাতে মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের কোনো কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এমনকি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মতো স্পর্শকাতর সময়েও ওয়াশিংটন অন্য দেশের অর্থনৈতিক ও স্বাস্থ্যখাতে নিষেধাজ্ঞা দিতেও পিছপা হয়নি, বরং বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় তারা নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অতীত সরকারগুলোর মতো বর্তমান বাইডেন প্রশাসনও প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নীতি বহাল রেখেছে। মার্কিন সরকার শুধু যে ইরানের বিরুদ্ধে গত প্রায় ৪০ বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তাই নয়, এমনকি রাশিয়া, চীন, ভেনেজুয়েলা, কিউবা, সিরিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ওয়াশিংটন মানবাধিকারের মতো বিষয়ে নানা মিথ্যা অজুহাত তুলে অন্য দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। এ অবস্থায় নিষেধাজ্ঞার বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞদের এই বিবৃতি গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বৃহস্পতিবার আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় এক অনুষ্ঠান শেষে ডাক্তার দীপুমণি বলেছেন,
আমরা পরীক্ষা এসএসসি আশা করছি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের গোড়ার দিকে আমরা পরীক্ষা নিতে পারব। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে আর শিক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপরে এই নভেম্বরের এক পর্যন্ত তাদেরকে সব অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি নিয়ে আমি আশা করি যে তারা পরীক্ষাটা দিতে পারবে ইনশাআল্লাহ। আর কোনো কারণে যদি তখনও অনুকূল পরিস্থিতি না হয় তাহলে তখন প্রয়োজনীয় যা ব্যবস্থা নিতে হবে তা আমরা নেব।
এর আগে বুধবার শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল কলেজ খুলছে না। মন্ত্রী বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এ প্রসঙ্গে ইডেন মহিলা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান,
পরীক্ষা যদি নভেম্বরে নেওয়া হয় তাহলে বেটার অপশন হয়, কিন্তু করোনা পরিস্থিতি আমাদের যেই আসতেছে মৃত্যুর হার যেভাবে বাড়তেছে আমার মনে হচ্ছে যে পরীক্ষাটা নিতে পারবে না, কারণ পরিস্থিতি স্বাভাবিক আসবে না, তো সেক্ষেত্রে অটোপাস দেওয়া হবে। কিন্তু এটা শিক্ষার্থীদের উপরে অনেক ক্ষতিকর প্রভাব, কারণ তারা লেখাপড়া থেকে সম্পূর্ণ দূরে চলে গেছে। অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট স্টুডেন্টরা করতেছে বাট তাদের লেখাপড়ার এটা কোনো অগ্রগতিই হচ্ছে না। যদি হ্যাঁ অনলাইন ভিত্তিক একটা এক্সাম বা কিছু নিত তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা সেই অনুযায়ী পড়তো বা তাদের একটা কিছু অগ্রগতি হইত।
রাজধানীর একজন অভিভাবক তার হতাশার কথা ব্যক্ত করে বলেন,
পড়ালেখায় মোটেই পোলাপানের আগ্রহ আসছে না, এরা পড়ালেখা করে না, দ্বিতীয়ত মোবাইল নিয়েই এরা সারাক্ষণ বসে থাকে, এদের কোনোভাবে আমরা পড়ালেখা করাইতে পারতেছি না। এই যে কত পড়ালেখায় ক্ষতি হচ্ছে, এটা ফিরে যে আসবে বাস্তব জীবনে ওদের, এটা আমি বলতে পারবো না। এটা সঠিক, যদি তারা ইচ্ছা করে 100% যে আমরা নেব তাহলে হতে পারে, আর যদি এরা পরিস্থিতি দেয় যে আরো খারাপ দিকে যাচ্ছে তাহলে তো নেবেই না। কইছিল একবার যে 3 নেবে মেইন মেইন সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক, এভাবে নিলেও তো মোটামুটি পোলাপানের একটু আগ্রহ বাড়ে, কিন্তু এটা তো দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর গত বছর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী 31 আগস্ট পর্যন্ত বহাল করা হয়েছে। এরপরও স্কুল কলেজ মাদ্রাসা খোলা হবে কিনা সেটা যদি কিন্তুতে অনিশ্চিত হয়ে রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা।
শোকাবহ মহরম,
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এই পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালা শাশ্বত মহাবিপ্লবের ঘটনা প্রবাহের ব্যাখ্যা এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রচলিত বিভ্রান্তির কয়েকটি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি গত পর্বে। মহান আল্লাহ কেন ইমাম হুসাইন আল ইসলাম ও তার সহযোগীদেরকে ইয়াজিদি গোষ্ঠীর নৃশংসতম ও চরম পাশবিক জুলুমের শিকার হতে দিলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, এবং এর মাধ্যমে তারা এটা বোঝাতে চান যে মহান আল্লাহ এমন সব ঘটনার জন্য দায়ী। ইসলামের পথ থেকে পুরোপুরি বিচ্যুত ইয়াজিদ মোয়াবিয়ার উমাইয়া গোষ্ঠী দায়ী নয়। আসলে মহান আল্লাহর গায়েবী মদদ কখন নাজিল হবে তা নির্ভর করে থাকে ঘটনা প্রবাহের প্রকৃতি ও পরিস্থিতির আলোকে, যা মানুষের জন্য সর্বোচ্চ কল্যাণকর সেই কল্যাণের বিষয়টি ঘটতে দেওয়ার উপর। তাই সবসময় যে মহান আল্লাহর প্রিয় ওলি বা নবী রাসুল ও ইমাম বা মুমিনরা বাহ্যিক বিজয় অর্জন করেন তা নয়। এক পক্ষের পাপের পেয়ালা পূর্ণ হতে দিতে ও অন্য পক্ষের ধৈর্য ও ইমানের পরীক্ষা পরিপূর্ণ করার সুযোগ দিতে অনেক সময় আল্লাহর প্রিয় ওলি বা নবী রাসুল ও ইমাম বা মুমিনরা ব্যাপক ও অসাধারণ কষ্টের শিকার হয়ে থাকেন। এ কারণেই মহান আল্লাহ সবসময় তাঁর প্রিয় ওলিকে বা তাঁর প্রতিনিধি হিসেবে বিরাজমান নবী রাসুল বা ইমামকে হযরত ইব্রাহিমের মতো আগুনে প্রজ্বলিত হওয়া থেকে রক্ষা করার মতো সহায়তার গায়েবী পদক্ষেপ বা বনি ইসরায়েলকে ফেরাউনের নৃশংস নিপীড়ন থেকে রক্ষা করার মতো বাহ্যিক সুরক্ষার পদক্ষেপ নেন না। ফলে দেখা যায় বনি ইসরায়েলের অনেক নবী নিজ জাতির হাতে শহীদ হয়েছেন। নৃশংসভাবে শহীদ হয়েছেন মহান নবী হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও তাঁর পিতা হযরত জাকারিয়া আলাইহিসসালাম। এর মানে এই নয় যে মহান আল্লাহ তাদের উপর ওইসব জুলুমের জন্য দায়ী। তাই এই সব ঘটনা ঘটতে দিয়েছিল সত্যের ও অসত্যের শিবিরের অনুসারী সবার জন্যই পরীক্ষা।
আর বাহ্যিক পরাজয় মানেই সবসময় পরাজয় নয়, অন্যদিকে বাহ্যিক জয় মানেই সবসময় বিজয় নয়। তৎকালীন পরিবেশ পরিস্থিতির আলোকে ইমাম হুসাইনের মহাবিপ্লবের প্রকৃত বিজয়ের জন্য দরকার ছিল তাঁর ও তাঁর মুষ্টিমেয় সঙ্গীদের শাহাদত লাভের। আর যদি জনগণ ব্যাপক মাত্রায় ইমামের বিপ্লবে শরিক হতো তাহলে একই সঙ্গে বাহ্যিক বিজয়ও অর্জন করত সত্যের পক্ষে। সেদিন ইমাম হুসাইন যদি ইয়াজিদি জুলুম ও শাসনের বিরুদ্ধে বিদ্রোহ না করতেন তাহলে ইসলামের নীতিমালা ভুলুণ্ঠিত হতো ও ইসলাম হয়ে পড়ত জালিম শাসকদের শোষণের অতি সহজ হাতিয়ার। আর সবাই বলতো মহানবীর নাতি তো জুলুমের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেননি, বরং নীরব থেকে জালিম ও খোদাদ্রোহী শাসনকে স্বীকৃতি দিয়ে গেছেন। ইমাম হুসেনের পক্ষে যেমন আপোষকামী হওয়ার কোনো সুযোগ ছিল না খোদাই অঙ্গীকারবদ্ধতা ও দায়িত্বশীলতার কারণে, তেমনি জালিম ইয়াজিদি চক্রের পক্ষেও ইমামের প্রতিরোধ বা বিদ্রোহ মেনে নিয়ে তাদের দীর্ঘকালের বিলাসী সাম্রাজ্যের ভিত্তিকে নড়বড়ে হতে দেওয়ার সুযোগ ছিল না দুনিয়া বিলাসী লোভী ও ক্ষুদাদ্রোহী জালিম শাসকদের স্বাভাবিক রীতির আলোকেই।
হুসাইনের বিপ্লবের মাধ্যমে একদিক ইসলামের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের নীতি যেমন সুরক্ষা পেয়েছে এবং এই মহান লক্ষ্যের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের সংস্কৃতিও যেমন গড়ে উঠেছে, তেমনি জালিম উমাইয়া রাজতান্ত্রিক গোষ্ঠীর ভিত্তিও নড়বড়ে হয়ে উঠেছিল। একই সঙ্গে পবিত্র কোরআনের এই বাণী অত্যন্ত জীবন্ত ও বাস্তব হয়ে দেখা দেয় যে যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মৃত নয় বরং তারা জীবিত। আজ বিশ্বের বুকে ইমাম হুসাইনের মতো বেশি জীবন্ত, বেশি আলোচিত ও সম্মানিত ব্যক্তি আর কজন আছেন? অন্যদিকে সেদিনের অসম যুদ্ধে বাহ্যিকভাবে বিজয়ী ইয়াজিদের মতো ধিকৃত, নিন্দিত ও কলঙ্কিত ও পরাজিত ব্যক্তি আর কেউ কি আছে? ইমাম হুসাইনের জন্য এ পর্যন্ত বিশ্বের যত মানুষ অশ্রু বিসর্জন দিয়েছেন ও এমনকি যত অমুসলিমও বেদনাহত হয়েছেন, সেইসব অশ্রুকে জমা করা হলে তা হবে একটি বড় সাগরের সমান। কারবালার মহাবিপ্লব সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে এটাও বলা হয় যে ইমাম হুসাইন আল ইসলাম ও তাঁর বড় ভাই ইমাম হাসান আল ইসলামের মতোই কোনো কথিত আপোষের নীতি গ্রহণ করেননি। বাস্তবতা হল ইমাম হাসান কখনো মুয়াবিয়াকে খলিফা হিসেবে স্বীকৃতি দেননি। তিনি বিদ্রোহী ও বিচ্যুত শাসক মুয়াবিয়ার বিরুদ্ধে তাঁর পিতা আমিরুল মুমিনীন হযরত আলীর জিহাদকে অব্যাহত ও গতিশীল রাখতে খেলাফত লাভের পরেই সেনাদের বেতন 100% বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার পক্ষে ইমাম হুসাইনের মুষ্টিমীয় সহযোগীর মতো নিবেদিত প্রাণ ও নীতিতে অবিচল সেনা বা সমর্থক বলতেও কেউ অবশিষ্ট ছিল না। তার প্রধান সেনাপতিও গোপনে মুয়াবিয়ার সঙ্গে আপোষ করে অর্থের বিনিময়ে ইমাম হাসানকে মুয়াবিয়ার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল।
অন্যদিকে সাধারণ জনগণও আর যুদ্ধ অব্যাহত রাখতে চায়নি। ওদিকে রোমান সাম্রাজ্য ওত পেতে ছিল মুসলমানদের মধ্যে কোনো কঠিন ঘরোয়া দ্বন্দ্বের অপেক্ষায়, যাতে ইসলামী সাম্রাজ্যে হামলা চালিয়ে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা ও ধর্মের বারোটা বাজিয়ে দেয়া যায়। এ অবস্থায় জনগণের জিহাদ বিমুখতা দেখে ইমাম হাসান যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে বাধ্য হন। আর মুয়াবিয়া একজন বিচ্যুত, অর্থ ও ক্ষমতালোভী এবং কপট ধর্মচারী শাসক হওয়া সত্ত্বেও ইয়াজিদের মতো প্রকাশ্যেই মদ পান ও ব্যভিচারের মতো প্রকাশ্য নানা পাপে জড়িত হতো না, বরং ইসলামের নাম ও স্লোগান ব্যবহার করেই সে সবকিছু করত। ফলে বিভ্রান্ত এক বিশাল মুসলিম জনগোষ্ঠীর কাছে মুয়াবিয়ার আসল চেহারা স্পষ্ট করার জন্যও মুয়াবিয়ার সেই যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেওয়ার দরকার ছিল। কিন্তু ইমাম হুসাইনের সময়কার ইয়াজিদি শাসনের প্রকৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সে প্রকাশ্যেই ব্যভিচার, জুয়া ও মদপানের মতো গর্হিত কাজে নিয়মিত ব্যস্ত থেকে প্রকাশ্যেই ইসলামের বারোটা বাজানোর ও ইসলাম অবমাননার ষোলকলা পূর্ণ করার কাজে মশগুল ছিল। তাই তার সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করার কোনো সুযোগ ছিল না। ইমাম হুসেনের মতো একজন পবিত্র ও খোদাই নেতৃত্বের মর্যাদাধারী এবং বেহেশতি যুবকদের অন্যতম সর্দার হিসেবে সর্বমহলে পরিচিত ব্যক্তিত্বের কাছে। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 13 আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম: চীনের উপহারের আরও 10 লাখ টিকা ঢাকার পথে। প্রথম আলো: পরিমনির জামিন মেলেনি, কারাগারে প্রেরণ দৈনিক কালের কণ্ঠ। অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের শাস্তি হবে, স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক ইত্তেফাক। ইসলাম ভীতির শিকার ইলহান ওমর, রাশিদা তালিব জীবন ঝুঁকিতে দৈনিক মানব জমিন। আফগানিস্তানে 3,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দৈনিক যুগান্তর। জান্তা সরকারকে বিশাল অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে চীন, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। শূন্য কেন সিপিএম? হাফ ডজন ভিলেন খুঁজে বার করলেন কেন্দ্রীয় কমিটির কমরেডরা দৈনিক আনন্দবাজার পত্রিকা। দেশের রাজনীতিতে নাক গলাচ্ছে টুইটার, বিজেপির সঙ্গে আততের অভিযোগ রাহুল গান্ধীর সংবাদ প্রতিদিন। ভারতের উন্নয়নের পথে মাইল ফলক হয়ে উঠবে যানবাহন বাতিল নীতি চালু করে দাবি প্রধানমন্ত্রীর দৈনিক আজকাল। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। চীনের উপহারের আরও 10 লাখ টিকা ঢাকার পথে। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, চীন থেকে উপহারের আরও 10 লাখ ডোজ করোনা টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। আজ শুক্রবার সকালে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত ওয়াল্লং ইয়ান তার ফেসবুকে পোস্টে তথ্য জানান। আজকের টিকা নিয়ে চীন এখন পর্যন্ত 3 দফায় বাংলাদেশকে 21 লাখ টিকা দিল। পরিমনির জামিন মেলেনি কারাগারে প্রেরণ। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরিমণি ও তার সহযোগী দীপককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ সময় আসামি পক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আফগানিস্তানে 3,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তরের শিরোনামে খবরে বলা হয়েছে, আফগানিস্তানের বহু এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। এর মধ্যে বহু প্রদেশের রাজধানীর দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র দেশটিতে 3,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্যই মূলত এসব সেনা পাঠাচ্ছে দেশটি। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে তাদেরও শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন তাদেরও শাস্তি হবে। আজ শুক্রবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পুলিশ বাহিনীর দু একজন সদস্য অন্যায় করতে পারেন, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক সরকারকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করতে বিশাল অঙ্কের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে চীন। এ নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। মিয়ানমারে চীনের দূত ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন। নেপিদুর চীনা দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টির সত্যতাও স্বীকার করা হয়েছে। জানা গেছে, চীনের দেওয়া এই আর্থিক সহায়তার পরিমাণ $60,00,000। মিয়ানমারে মোট 21টি উন্নয়ন প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে চীন। এবার ভারতের বিস্তারিত খবর। ভারতের উন্নয়নের পথে মাইলফলক হয়ে উঠবে যানবাহন বাতিল নীতি চালু করে দাবি প্রধানমন্ত্রীর। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, শুক্রবার যানবাহন বাতিল নীতি চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সঙ্গে তিনি দাবি করলেন, এই নীতি ভারতের উন্নয়নের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। দেশের তরুণ সম্প্রদায়কে এ বিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এরই সঙ্গে তিনি বলেন, আগামী 25 বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে। আর আজ এই নীতি চালু করার ঘোষণা করে প্রধানমন্ত্রী দাবি করেন, এই নীতি রাস্তা থেকে পুরনো এবং দূষিত উদ্রেককারী যানবাহনকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে, যার ফলে সকল নাগরিকের জীবনে শিল্পক্ষেত্রেও পরিবর্তন আসবে। সরকারের এই সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য দূষণমুক্ত করা। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে সপ্তাহখানেক হল। কেবল তিনি নন, কংগ্রেসের একাধিক টুইটার হ্যান্ডেলের উপরেও সাময়িক ক্ষোভ পড়েছে। এই পরিস্থিতিতে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের উপরে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ তুললেন, দেশের রাজনীতিতে নাক গলাতে চাইছে টুইটার, তার ইঙ্গিত সরাসরি বিজেপির দিকেও। ইতিমধ্যে একটি হ্যাশট্যাগ প্রচারও করেছে কংগ্রেস, বিজেপি সে ডর গায়া। শুক্রবার ইউটিউবে টুইটারের ভয়ঙ্কর খেলা শীর্ষক এক ভিডিও বিবৃতিতে রাহুল বলেন, আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে রাজনীতিতে নাক গলানোর জন্যই। একটি সংস্থা ব্যবসা করতে গিয়ে যেভাবে আমাদের রাজনীতির সংজ্ঞা তৈরি করার চেষ্টা করছে, একজন রাজনীতিবিদ হিসেবে সেটা আমি একেবারেই পছন্দ করছি না। তার দাবি, এটা দেশের গণতন্ত্রের উপরে আক্রমণ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজ কথা বলবো বাংলাদেশে প্যান্ডেমিক করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে। আর আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালমান আসরিন। জনাব অধ্যাপক ডক্টর সালমান আসরিন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অধ্যাপক সালমান আসরিন, বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সময়ে লকডাউন দেয়া হচ্ছে, আবার তুলেও নেওয়া হচ্ছে। লকডাউন প্রত্যাহার করা হলেও সবকিছুই কিন্তু স্বাভাবিক হচ্ছে, অথচ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। একে অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। আমার কাছে যে প্রশ্নটি আপনি করেছেন, আমি যদি প্রথমেই বলতে চাই যে এর পেছনে আসলে রহস্য আছে কিনা সেই বিষয়ে আসলে বলাটা এই মুহূর্তে খুবই জটিল। আমি বলবো যে রহস্য ঠিক না, আসলে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বাংলাদেশকে আমরা জানি যে এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হলো একটি জনবহুল দেশ। এখন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত দিক কিন্তু আপনারা জানেন যে একটি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে অবকাঠামোগত দিক অর্থাৎ ক্লাসরুম, সেই ক্লাসরুমের যে আসন সংখ্যা সেটি কিন্তু ধরেন একটা ক্লাসরুমে 40 জন ছাত্রছাত্রী সেখানে ক্লাস করার মতো আসন সংখ্যা, কিন্তু দেখা যায় যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই তার ডাবল 70-80 জন ছাত্রছাত্রী নিয়ে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। ফলে এই কোভিড পরিস্থিতিতে আমাদের অন্যতম এবং প্রধান স্বাস্থ্যবিধির যে বৈশিষ্ট্য আছে সামাজিক দূরত্ব, সুতরাং এই সামাজিক দূরত্ব কিন্তু আসলে মেনটেন করা বাংলাদেশের পক্ষে এটা অত্যন্ত কঠিন একটি কাজ। ছাড়া যে হাত ধোয়ার বিষয়টি, এটি কিন্তু আপনি যদি গ্রামের দিকে যে শিক্ষার্থী যারা আছেন বা শিক্ষক যারা আছেন তারা কিন্তু এটিতে একেবারে অভ্যস্ত না। সুতরাং তিনটি যে প্রধান বিষয়, হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব, এটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও এটির নিশ্চয়তা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলেন বা নীতি নির্ধারক বা যারাই আছেন এর দায়িত্বে তাদের জন্য অত্যন্ত কঠিন একটি বিষয়। সুতরাং এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখেই কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে এখনো শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধই রাখছে। আসলে পরিস্থিতি সামনের দিকে কি আসে এটিও কিন্তু তাদের অবজারভেশনে ছিল যে হ্যাঁ, যদি আমাদের সংক্রমণের হারটা অনেকটাই কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা খুলে দিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে কখনো কিছুটা সংক্রমণের হার কমলেও সেটি কিন্তু আশানুরূপ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য। তো সেই কারণেই আসলে সরকার বা নীতি নির্ধারক যারা আছেন তারা মনে করছেন যে এই পরিস্থিতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা আসলে খুব বেশি যৌক্তিক হবে না।
জি, আপনি চমৎকার করে বললেন, কিন্তু একটা বিষয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই এই সংকটটি আছে, অন্য কোথাও কিন্তু এই সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। লকডাউন খুলে দিলে যানবাহন, রাস্তাঘাট, বাজার সর্বত্র উপচে পড়া মানুষের ভিড়, সব জায়গায় খুলে দেয়া হচ্ছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আমরা লক্ষ্য করলাম লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে টানা 17 মাস, বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টে এসেছে এবং সেখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক তরুণ তরুণী অনাকাঙ্ক্ষিত পথে পা বাড়াচ্ছে, অনেকেই বেছে নিচ্ছে নেশা জাতীয় দ্রব্য, কেউ বেছে নিচ্ছে নানা ধরনের গেমস, এসবই পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করছে। তো এ অবস্থায় আপনি কি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত?
যে বিষয়টা এখন বললেন যে স্বভাবতই যখন কোনো মানুষ অনেকটা অ্যাক্টিভ থাকে না কাজের মধ্যে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়গুলোর সাথে অনেকটা সংশ্লিষ্ট হয়ে যায়। বিশেষ করে আমরা যদি বলি যে নেশা জাতীয় যে বিষয়গুলো আছে, এটি আসলে শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, এটি কিন্তু মানে আপামর জনসাধারণের মধ্যেই কিন্তু হতাশা বলেন বা অন্যান্য পারিবারিক যে সমস্যাগুলো সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আমি বিশেষ করে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার চিত্রটা মোটামুটি অনেকটা আমার কাছে জানা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ আপনি জানেন যে তারা একেবারে অসচ্ছল পরিবার থেকে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তারা হলের জীবন এবং সেখান থেকে তাদের যে সংগ্রামমুখর জীবন এবং আর্থিক যে সংকটের মধ্যে তারা থাকে সেটি কিন্তু অনেকটা তাদের প্রাইভেট টিউশনের উপর নির্ভর করতে হয়। ফলে তারা যখন এখন বাড়িতে চলে গিয়েছে স্বাভাবিকভাবেই তারা কিন্তু বেকার হয়ে পড়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে একদিকে আর্থিক সংকট, অন্যদিকে মানসিক সংকট, সামাজিক সংকট, এই সমস্ত সংকটের মধ্য দিয়ে কিন্তু তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং হতাশাগ্রস্ত হয়ে কিন্তু তারা কেউ কেউ মাদক দ্রব্য গ্রহণ করছে। আমরা দেখেছি গত ৩ মাস আগে, আপনি নিজেও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এলএসডি নামক একটি মাদক সেবন করে কিন্তু সে আত্মহত্যা করেছে। তার মানে হচ্ছে যে ঠিক, তো সেদিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে আমার মনে হয় যে এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো একটা অবস্থা দাঁড়িয়েছে, সামনে যদি সংক্রমণের হারটা মোটামুটি একটা অবস্থানে এসে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটাই আমার কাছে মনে হয় অনেক যৌক্তিক হবে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে। হ্যাঁ, এরপরে কথা থাকে যে ছাত্রছাত্রীরা কি চাচ্ছে। আমি নিজে অনলাইন ক্লাস নিচ্ছি, আমরা যখন ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে চাই যে তোমরা আসলে কি চাচ্ছ, তখন কিন্তু তাদের অধিকাংশ কাছ থেকে আমরা যে মতামতটি পেয়েছি সেটা হলো তারা আসলে খোলার পক্ষে মত দিচ্ছে। তো শিক্ষার্থীরাও চাচ্ছে, অভিভাবকরা চাচ্ছেন, যারা সরকার আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তারা সকলেই কিন্তু আসলে কি চাচ্ছেন। এখন আসলে আমাদের দেয়াল একেবারে পিঠ থেকে গেছে। অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান নানা কারণে, শুধুমাত্র ছাত্রছাত্রীরা তো ফ্রাস্ট্রেটেড হচ্ছে, তারা ড্রাগ নিচ্ছে, সার্বিক চিন্তা করে কিন্তু অবশ্যই আমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত বলে আমি মনে করি।
অধ্যাপক সালমান আস্ট্রিন, বিশ্বের অনেক দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে জাতিসংঘ শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তো জাতিসংঘের এ আহ্বান সম্পর্কে আপনি কি বলবেন?
জাতিসংঘের যে আহ্বান, এখন আসলে সেই যে বিষয়টি সেটি হলো যে আমাদের দেশে সমস্ত জনগোষ্ঠীকে যদি টিকার আওতার মধ্যে আনা না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের একটা ঝুঁকির মধ্যে তো আমরা থাকি। খুব স্বাভাবিকভাবেই অভিভাবকরা সেখানে, তাদের একটা উৎকণ্ঠা আছে, তথা সবার একটা উৎকণ্ঠা আছে, আমরা আসলে নিশ্চিত হতে পারছি না। এখন ছাত্রছাত্রীদের যেহেতু টিকার আওতায় আনা হয়েছে স্টুডেন্ট ক্যাটাগরিতে, সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আশা করছি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে টিকার আওতায় নিয়ে আসা হবে এবং আশা করা যায় যে তখন এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সম্ভব। সুতরাং জাতিসংঘ যেটি বলছেন তাদের সাথে আমি সহমত প্রকাশ করছি।
অধ্যাপক সালমান আস্ট্রিন, সবশেষে আপনার কাছে জানতে চাইব, আপনি একজন শিক্ষাবিদ, তো যতদিন পর্যন্ত না শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, যদিও আপনি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত, তো যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দেবেন?
ছাত্রছাত্রীদেরকে যে বিষয়টি বলা যে এটি একেবারেই প্রাকৃতিক একটি বিপর্যয় আমাদের জীবনে আসছে, এখানে আসলে সারা পৃথিবী চেষ্টা করছে, তার সঙ্গে বাংলাদেশ অবশ্যই চেষ্টা করছে যে আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সুতরাং এখন তাদেরকে আসলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ব্যস্ত থাকা, এখন ব্যস্ত থাকা হচ্ছে যে কিভাবে ব্যস্ত থাকবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমগুলো আছে সেগুলোতে বেশি সময় না কাটিয়ে আমরা যদি ইচ্ছাগুলো সময়টাকে কিন্তু আসলে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। এখন তো আমাদের ইন্টারনেট আছে, আমাদের বিভিন্ন জায়গায় লাইব্রেরি আছে, বইগুলো নানাভাবে কালেক্ট করে তারা বই পড়াশোনা, একাডেমিক বই যেরকম পড়াশোনা করতে পারে, আবার একাডেমিক বইয়ের বাইরে যে অন্যান্য বই আছে সেগুলো তারা পড়তে পারে, সে করলেই কিন্তু এখন নানাভাবে আমাদের জ্ঞানকে বাড়াতে পারে। সুতরাং ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তারা যদি ওভাবে অলস সময় না কাটিয়ে কষ্ট করে হলেও যদি তারা যদি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আমার মনে হয় যে এটি কিন্তু পরবর্তীতে তাকে আনন্দ দেবে। সুতরাং অ্যাক্টিভ থাকা, যে যে অবস্থানে আছে সে অবস্থানে থেকে কিভাবে সে সময়টাকে সুন্দরভাবে কাটাবে, সেভাবে যদি কাটা তাহলে আমার মনে হয় যে অবশ্যই বিরূপ প্রতিবেশীর বিরুদ্ধে কিন্তু তার এক ধরনের জয় ঘোষণা করতে পারবে।
অধ্যাপক ডক্টর সালমা নাসরিন বাংলাদেশের করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা আরও একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহি পদত্যাগ করেছেন। তালেবানের হামলায় যখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং তাদের হাতে একের পর এক শহরের পতন হচ্ছে, তখন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মুহিব। হামদুল্লাহ মুহিব নিজে থেকে পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হলেও কোনো কোনো সূত্র বলছে প্রেসিডেন্ট আশরাফ গানি মুহিবকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এর আগে প্রেসিডেন্ট গনি আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমেদ জাইকে বরখাস্ত করে হেবাতুল্লাহ আলী জাইকে তার স্থলাভিষিক্ত করেন। প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর উপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণে তীব্র সংঘর্ষ চলছে। ইরানের প্রতি অবমাননাকর ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য ক্ষমা চাইলেন তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূত। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইরান, তবে সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানালেন আইআরজিসির কমান্ডার। বাংলাদেশে নির্মীয়মান পদ্মা সেতুর পিলারে আরও একটি ফেরির আঘাত, এ নিয়ে গত দুই মাসে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন বলে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দাবি। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশনে শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।